আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে নবীর আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভিতরে আছি এবং তিনি আরাফাতের ময়দানে অবস্থান করছিলেন। আরাফাতের ময়দানের ওনার শেষ সময়ের দিকে প্রায় আমরা চলে এসেছিলাম। এখন উনি আরাফাত শেষ করে তিনি যাবেন মুজদালিফার দিকে। তো আরাফাতেই একটি ঘটনা ঘটল। বিদায় হজের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোই, বিশেষ করে অনেকগুলো ঘটনা হজের মাসাইলের সঙ্গে সম্পৃক্ত, হজ এবং ওমরার জার্নির সঙ্গে সম্পৃক্ত, এই ইবাদতের সঙ্গে। একজন মুসলিম এহরামের হালতে আরাফায় আসেন, সেখানে উনি ওনার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন, পাওয়ার পরে বললেন যে তোমরা তাকে তার এহরামের যে দুই টুকরা কাপড় আছে এটা দিয়েই তাকে কাফন পরিয়ে দাও, আর তাকে তোমরা গোসল দাও, কিন্তু গোসল দিবে তখনকার জামানায় পানি এবং বড়ই পাতা। বড়ই পাতা কী জন্য? বড়ই পাতা আসলে দুর্গন্ধ দূর করে শ্যাম্পু ট্যাম্পোর পরিবর্তে, তখনকার এটাই ছিল ন্যাচারাল সিস্টেম। বড়ই পাতার একটি ভালো গুণ আছে যে মাইয়ের যখন মানুষ যখন মারা যায় স্বাভাবিকভাবেই মানুষের ডেড বডি থেকে কিছু যদি দুর্গন্ধ তাতে ছড়িয়ে না পড়ে, যারা তাকে কবরে ঢুকাবে তারপরে কাছে থেকে যারা নাড়াচাড়া করবে তারা যেন কোনো দুর্গন্ধ না পান, সেই জন্যই আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালো করে তাকে গোসল করানোর জন্যই সেটাই তখন রেকমেন্ড করা হয়েছে। এখনকার জামানায় দেখেছি যে আমাদের ফিউনারাল সার্ভিস থেকে শুরু করে ওনারা তো এখন বড়ই পাতার পানও না কোথায় পাবেন, এখন ওনারা শ্যাম্পু ইউজ করেন আর কি। তো কিন্তু আরাফাতের ময়দানে যদি কারো কিছু হয়ে যায় তাহলে সেখানে একটা মশলা হলো যে কোনো ধরনের শ্যাম্পু ট্যাম্পু ইউজ করা যাবে না, কারণ এগুলোর মধ্যে কী আছে, এটা ছাড়া আর কি আছে, সুগন্ধ আছে, এরা আমার হালতে সুগন্ধ ব্যবহার করা যাবে না। তো তখন যে বড়ই পাতা দিয়ে করতে বলেছেন, এখন বড়ই পাতা না হলে জাস্ট পানি দিয়েই গোসল করাই দিতে হবে আরাফাতের ময়দানে। এহরামের হালতে কোনো জিনিসের সুগন্ধ আছে, সুগন্ধ ছাড়া যদি কোনো সাবান থাকে, একদম সুগন্ধ ছাড়া যদি কোনো সম্পদ থাকে সেটা কনসিডারেবল আছে, কিন্তু সুগন্ধ হলে থাকলে হবে না। তো তারপরে বললেন যে গরম পানি বা পানি এবং বড়ই পাতা পানি দিয়ে গোসল করিয়ে দাও, আর তার মাথা এবং চেহারা ঢাকা যাবে না, মাথা এবং চেহারা খোলা রাখতে হবে, বিশেষ করে মাথা। এহরামের হালতে মাথা ঢাকা যায় না, এই জন্য এহরামের হালতে আমরা টুপি পরতে পারি না, তাই না? মাথা খালি রাখতে হবে, মাইয়েতের মাথাটাও খালি রাখতে হবে, মাথার কাপড় দিয়ে তাকে মাথাটাকে কভার করা যাবে না। তারপরে তিনি বললেন যে আল্লাহ তাআলা ওয়া আন্নাল্লাহা তাআলা ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, আল্লাহ তাআলা তাকে তালবিয়া করা অবস্থায় হাশরের ময়দানে উঠাবেন, তিনি উঠবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক সুবহানাল্লাহ, এই তালবিয়া নিয়ে উঠবেন। হজের মধ্যে গিয়ে যারা এইভাবে ইন্তেকাল হয়ে যায় তাদের জন্য অনেক বড় সুসংবাদ আছে। তাহলে এখানে মশলা পাওয়া গেল যে হজের মধ্যে কারো ইন্তেকাল হয়ে গেলে কিভাবে তাকে আমরা দাফন কাফন করব। আমরা এবার আসি যে আরাফাতের ময়দানে তিনি গত সপ্তাহে আমরা শুনেছি অনেক দোয়া করলেন, অনেক দোয়া করলেন, দীর্ঘ সময়ব্যাপী দোয়া করেছেন, মনে হয় যেন তিনি রেস্ট নিতেই চাননি, দোয়াই বেশি করেছেন। তো আসলে সেই কথা প্রসঙ্গে মনে পড়ল যে অনেকে সেখানে গিয়ে কেউ জিকির করে, কেউ আপনার ওই শিয়ারা ওখানে গিয়া তো যত শিয়াদের কারবালার কাহিনী আছে সেগুলো সারাদিন পড়ে আর এগুলো তারা শোক মাতাম করে। তো আসলে ওখানে তো শুধু দোয়া, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনও বেশি পড়েন নাই সেখানে, তিনি পুরোটাই দোয়ার মধ্যে এবং আজকারের মধ্যে, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এই দোয়ার মধ্যে বেশিক্ষণ তিনি সময় কাটিয়েছেন, অন্য দোয়ার মধ্যে সময় কাটিয়েছেন। তাহলে এটা যে আরাফাতের ময়দানে সময়টা একদম বিশাল একটা নিয়ামত, গনিমত মনে করতে হবে, যে কোনো রকমের আড্ডা দেওয়া, কোনো রকমের চায়ের আসরে বসে গল্প গুজব করা, হাসি ঠাট্টা করা এগুলো নয়। হ্যাঁ, প্রয়োজনীয় চা খাওয়া লাগতে পারে, প্রয়োজনীয় খাওয়া দাওয়া করা লাগতে পারে, তারপরে আল্লাহর সঙ্গে আমি আসি, এইরকম করে আমরা হজে যাব আল্লাহ তাআলা তৌফিক দিলে। এরপরে সূর্য ডুবে গেল গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন আরাফাতে, কখন তিনি সেখান থেকে রওনা করলেন মুজদালিফার দিকে, পালা মাগরিবাতি শামসু ওয়াস্তাহকামা গুরুবুহা, যে ওয়াযহাবাতি সুফরাতু কালিলান, যখন সূর্য ডুবার পরে যে সূর্যের রংটা হলুদ রংটা কিছু কমে আসলো, আরেকটু মানে পুরো অন্ধকার হয় নাই, একটুখানি কমেছে, তখন গিয়ে তিনি আফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আরাফা ইলাল মুজদালিফা, তখন তিনি আরাফা থেকে মুজদালিফার দিকে রওনা করে দিলেন। মাগরিবের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নয়, মাগরিবের আগেও নয়, এখনকার মুআল্লিমরা অনেক সময় কি করে, মাগরিবের আগে রওনা করে দেয়, সবার আগে গেলে একটু ভালো জায়গা পাওয়া যাবে মুজদালিফা। ভালো জায়গা পাওয়ার জন্য এই ইবাদতের এই সুযোগটা মিস করে ফেলছে, মানে মাগরিবের আগে কিছুতেই মুভ করা যাবে না। এমনকি কোনো কোনো মুআল্লিমরা বাসে উঠায়, বাসে নিয়ে উঠাই দেয় মাগরিবের আগে, কয় যে মাগরিবের আগে বাসে গিয়ে উঠেন, পরে আমরা নিয়ে যাব, মাগরিবের আগে আমরা যাব না। ঠিক আছে কিছুটা, কিন্তু এটা উত্তম নয়। উত্তম হলো একদম দোয়ার হালতে থাকা। মাগরিবের পরে ধরুন 15-20 মিনিট চলে গেলে একটুখানি আলো, লালচে আলোটা একটু কমে আসলে তারপরে গিয়ে রওনা করা, এটা হলো প্রপার সুন্নত, সহি তরিকায় আরাফা থেকে মুজদালিফা যাওয়া। তিনি যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় ওয়াহুয়া ইউলাব্বি ফি মাসীরিহি, তিনি তালবিয়া করতে করতে যাচ্ছিলেন, তালবিয়া কিন্তু এখনও কন্টিনিউ করবে আরাফা থেকে মুজদালিফার দিকে যাওয়ার পথে। ওয়াকাদ আরদাফা উসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু আনহু, ওনার পেছনে উঁটে এবার বসিয়েছেন আবদুল্লাহ ইবনে যায়িদ, সরি উসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু আনহুকে, ওনার যে খাদেম ছিলেন যায়িদ তার ছেলে উসামাকে পিছনে বসিয়েছেন, এবং তিনি খুব শান্তভাবে ধীর স্থিরের সঙ্গে রওনা করেছেন। তাড়াহুড়া তাড়াহুড়া জলদি করে যাই জলদি করে যাই এরকম না, খুব তাড়াহুড়া করে ধীরে সুস্থে তিনি রওনা করেছেন শান্তভাবে। কিছু লোকেরা এত তাড়াহুড়া করে, তো ওই সময় সাহাবিদের মধ্যে কিছু লোক তাড়াহুড়া করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নোটিস করলেন, দেখলেন যে কিছু লোক তাড়াহুড়া করছে, তিনি বললেন রুয়াইদান আইয়ুহান নাস, হেই লোকেরা একটু আস্তে ধীরে যাও, তাড়াহুড়ো করো না, জলদি করো না, হ্যাঁ খুব শান্তভাবে গম্ভীরভাবে ধীরে স্থিরে যাও, আলাইকুম বিসাকিনা, প্রশান্ত মনে যাও, ফাইনাল বিররা লাইসা বিল ইদা, খুব তাড়াহুড়ো করে দৌড়ার মধ্যে এমন কোনো নেকি নাই, কারণ তাড়াহুড়ো করলে মানুষ তো আল্লাহ তাআলার জিকির দোয়া তালবিয়া এগুলোর তো কোনো আকর্ষণ থাকবে না, মনোযোগ থাকবে না, তাই না, হৈহুল্লোড় করবে শুধু, হৈহুল্লোড় করলে যে মানুষের যে শান্তভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করা, দোয়াগুলো সেভাবে তালবিয়াকে সেভাবে পড়া, এটা তো হয়ে ওঠে না। এই জন্য মানুষের মধ্যে এত তাড়াহুড়া করা, কে কার আগে যাবে, কোন জায়গায় গিয়ে ভালো জায়গাটা দখল করবে, এই চিন্তা এই কম্পিটিশনে এত তাড়াহুড়া করে সুবহানাল্লাহ এখন এই চিন্তা করা যায় না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব যে একেবারে ধীর গতির তা না, তিনি একটু মিডিয়াম হাঁটা হেঁটেছেন, মিডিয়াম তরিকায় হেঁটেছেন, আর যখন দেখতেন যে একটু ফাঁক আছে, মানুষ এখানে আশেপাশে বেশি নাই, তখন একটু দ্রুত গতিতে হাঁটতেন, আর যখন মানুষ অনেকেই আছে তখন তিনি মোটামুটি একটু মিডিয়াম ধীর গতিতে হাঁটতেন বা ওনার উঠকে চালাতেন। এরপরে যখন তিনি মুজদালিফা পৌঁছার আগে, তখন তো ওনারা হেঁটে গিয়েছেন বা উঠে গিয়েছেন, অনেক সময় লাগে, আমরা এখন বাসে চলে গেলে কুইকলি চলে যাই, এখানে 2-3 ঘন্টা সময় লাগার কথা, তো তিনি মাঝখানে গিয়ে ওনার একটু ইস্তেনজা করতে হলো, তারপর তিনি ওযু করলেন, ওযু করার করলেন এবং সেই ওযুটা করলেন জমজমের পানি দিয়ে, কারণ ওনার হাতের কাছে তখন জমজমের পানি ছিল খাওয়ার জন্য, সেটা দিয়ে ওযু করলেন। তাহলে এখান থেকে আরেকটা শিক্ষা পাওয়া গেলে, জমজমের পানি দিয়ে প্রয়োজনে ওযু করা যায়, কেউ যদি মনে করেন জমজম পানি দিয়ে উজু করা জায়েজ নেই, এটা তেমন ঠিক না, আবার জমজম পানি দিয়ে উজু করলে বেশি সওয়াব হবে, এটা মনে করাও ঠিক না, তাই না, প্রয়োজন হলে জমজমের পানি দিয়ে উজু করা যাবে। তখন যখন উজু করলেন, এই সময় তো মাগরিবের ওয়াক্ত প্রায় পার হয়ে গেছে বা পার হয়ে যাচ্ছে, মাঝখানে রাতের রাস্তার মাঝখানে, তো উসার মাঝ যিনি ওনার পিঠে ছিলেন তিনি বললেন আসসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মাগরিব পড়বেন না, মাগরিব ওয়াক্ত তো চলে যাচ্ছে। তখন তিনি জবাব দিলেন আসসালাতু আমামাক, নামাজ তোমার সামনে হবে, মানে আরো যাও পরে গিয়ে নামাজ হবে, তিনি তো আর নামাজের কথা ভুলে যাওয়ার কথা না, মনে করিয়ে দিবেন। এরপরে যখন উনি পৌঁছে গেলেন মুজদালিফার ময়দানে, সেখানে গিয়ে তিনি আবার ওযু করলেন, হয়তো ওযু দরকার হয়েছিল, অথবা তিনি আজান দিতে বললেন, একজনকে আজান দিলেন তিনি এবং একামত দিলেন। প্রথমে ওনারা নামাজটা পড়ে নিলেন, নিজের বিছনা টিছনা এগুলো ঠিকঠাক করার আগে প্রথমেই নামাজ পড়ে নিলেন মাগরিব, এরপরে আবার একামত দেওয়া হয়ে গেল, তো আর তারপরে আবার এশা পড়লেন। আর এই দুটোর মাঝখানে ওয়ালাম ইসাল্লি বাইনাহুমা শাইআন, এই দুটোর মাঝখানে দুই ফরজের মাঝখানে আর অন্য কোনো সুন্নত জাতীয় কিছু পড়েননি। তাহলে মাগরিবের ফরজ পড়েই এশার ফরজ পড়তে হবে। আর একটা মশালা যে আমরা যখন জমা বানে সলাতাইন দুই ওয়াক্ত নামাজ যদি একসঙ্গে পড়ি, যেটা তিনি করেছেন কোনো কোনো সময়, তাহলে এক ফরজের পরেই আরেক ফরজ মাঝখানে কোনো সুন্নত ঢুকানো যাবে না। এরপরে তিনি এখন মাগরিবের বা এশার নামাজ পড়ে কিছু হয়তো পানি টানি কিছু খাওয়া দাওয়া করছেন, কিন্তু তখনকার জামানাতে আমরা খাওয়ার জন্য যেভাবে অস্থির হয়ে যাই, ওনারা তো এত অস্থির হতেন না, খাওয়ার কথাটা আসে নাই, হয়তো কিছু খেজুরের মুখে দিবেন দিয়ে থাকতে পারেন, কিন্তু মেইনলি উনি ঘুমিয়ে পড়লেন। এটা হলো অনেক বড় আমল যে উনি জেগে থেকে, অনেকে ইবাদত করতে হবে খুব মোবারক জায়গায় আছে অনেকে ইবাদত করি না, এখন ঘুমিয়ে যাওয়া মুজদালিফায় শুয়ে যাওয়া, শুয়ে গেলে যদি অন্তত ঘুম নাও আসে রেস্ট হলো, আরাফাতের ময়দানে লম্বা দোয়া করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছেন, সামনে আগামীকালকের দিনটা আসছে সে 10 তারিখ, সেখানে এত ব্যস্ততা এত কাজ, মিনাতে গিয়ে পাথর মারা থেকে শুরু করে তারপর বাইতুল্লাহ তাওয়াফ করা, এরপরে প্রয়োজনীয় কোরবানি করা, চুল কাটা, অনেক কাজ আছে। এই জন্য তিনি যে আমল করেছেন সেই আমলে আমাদের ফলো করা উচিত, মুজদালিফায় কোনো রকমের সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি শুয়ে যাওয়া যায়, একটু রেস্ট নেওয়া যায়, শরীরের মধ্যে এনার্জি হবে পরের দিনের জন্য, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত। কারণ তিনি যে কেউ কাজগুলো করেছেন এগুলো ফলো করা উচিত আমাদের, এবং তিনি বলেছেন খুদু আনি মানা শেখাকুম, তোমরা আমার থেকে হজের নিয়ম কানুন শিখো, লাআল্লা আলকাকুম বাদা আমি হাদা, হয়তো আগামী বছরে আর তোমাদের সঙ্গে আমার হজ করা হবে না, আর কোনোদিন হয়তো বা হজ করা হবে না, কাজে আমার থেকে শিখে নাও। এই জন্য যারা মাবরুর হজ করতে চান, মাবরুর হাজ্জ মাবরুর, যার পুরস্কার একমাত্র জান্নাত, সে হাজ্জ মাবরুরের মধ্যে কয়েকটি জিনিস আছে। একটা হলো যে ইখলাস, কোনো রিয়া ইত্যাদি করা যাবে না। দুই নম্বর হচ্ছে ইত্তেবা ও সুন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে পদে পদে পালন করা। আরেকটি রেওয়ায়ত, আরেকটি হাদিসে পাওয়া গেছে যে হজের মধ্যে বেশি করে লোকেরা অন্যদেরকে খাওয়ানোর চেষ্টা করে, এটাও মাবরুর হজের জন্য আরেকটি সহযোগী বিষয়। এই তিনটি আমলের কথা এসেছে। তো তাহলে এই মুজদালিফার ময়দানে এত মোবারক রাত্রে, পরের দিন হলো ঈদ, ঈদের দিন তাই না, এটা তো ঈদের রাত্র আবার, তো এখন ঈদের রাত্রে কোনো ইবাদত আছে কিনা, এখান থেকেই দেখা গেল যে দুই ঈদের রাত্রের ফজিলত নিয়ে আমাদের মকসুদুল মুমিনিন মার্কা কিতাবে অনেক কিছু লেখা আছে, কিন্তু আসলে কোনো সহি হাদিসে নাই যে ঈদের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের রাত মনে করে খাস কোনো ইবাদত করেছেন। হ্যাঁ, প্রত্যেক রাত্রেই ইবাদত জায়েজ আছে, নফল জায়েজ আছে, তাহাজ্জুদ জায়েজ আছে, তাই না, কিন্তু ঈদের রাতের আলাদা কোনো ফজিলত ইবাদত আমলের এগুলো যেগুলো বলা হয় এগুলো কোনো সহি হাদিস নেই। আর বিশেষ করে মুজদালিফার রাত্রে তিনি পরের দিনের জন্য তিনি আর কোনো নামাজ কিছু, এমনকি সেদিন তিনি তাহাজ্জুদও পড়লেন না, হাত্তা আতালা আল ফজর, তিনি সবসময় তাহাজ্জুদ পড়েন কিন্তু মুজদালিফার রাত্রে তিনি তাহাজ্জুদও পড়েন নাই। ওনার হয়তো এত টায়ার্ড না, কিন্তু উনি জানেন উনি যদি পড়েন তাহলে উম্মত একটাও শুয়ে থাকবে না, তাদের প্রতি উনি এহসান করেছেন, এবং এই জন্যই সেখানে রেস্ট নেওয়াটাই সুন্নত, ইবাদত অন্য ইবাদত না করে। তবে আবার কেউ বলে যে ঠিক আছে ইবাদত করে বসে বসে গল্প করি, তো তা আরও অবস্থা কাহিনী। ইবাদত না করার জন্য বলা হয়েছে রেস্ট নিতে পরের দিনের জন্য, এখন গল্প করি যদি জেগে থাকে তাহলে ঠিক না। এখন অবশ্য একটু জটিলতা হলো যে অল্প জায়গা, তো মানুষ তো অনেক বেশি, ঘুমার পরিবেশ হয়ে ওঠে না, তবুও শুয়ে থাকা বলে আমি শুয়ে শুয়ে আল্লাহ নবীর সুন্নাত ফলো করতেছি, এটাই বড় ইবাদত, তাই না। তাই গল্প গুজব আড্ডা এগুলাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। মনে রাখবেন যখন হজে যাবেন এই সমস্ত জায়গায় কিছু লোক আছে খালি মানুষ দেখলে কথা বলতে চায়, খালি আড্ডার আসর জমাইতে চায়, আর মানুষের এটা এটা একটা মানে হিউম্যান উইকনেস, মানুষের দুর্বলতা হচ্ছে আমরা সোশ্যাল, আমরা অনেক সামাজিক হতে চাই, গল্প গুজব আমাদের সবসময় মজা লাগে, এবাদতের ভিতরে ঢুকে দিলেও মজা লাগে, আর শয়তান তো সেই চান্স নিতে চায়। তাহলে আমরা এই যে সিরাতে পাক থেকে ওনার হজের আলোচনা শুনছি, সামনে যদি কেউ যায় এগুলা ইনশাআল্লাহ আমরা আমল করব, যে এইভাবে ফলো করবে এক্স্যাক্টলি তিনি কিভাবে হজ করেছেন। এরপরে তারপরে দেখি যে তিনি শুয়ে গেলেন, কিন্তু যারা কিছু লোককে তিনি অ্যালাউ করে দিলেন, তারা মধ্যরাতের পরে পুরো সময় মুজদালিফা না থেকে মাঝ রাতের পরে তারা আর্লি মিনার দিকে চলে যেতে পারবে এবং যাওয়ার জন্য নির্দেশ দিলেন। তারা কারা? যারা অসুস্থ আছেন, বুড়ো আছেন, মহিলারা, বাচ্চা কাচ্চা সহ যারা আছেন, তাদের কারণে তাদেরকে সূর্য উঠার মানে কি বলে সূর্য ডুবার সূর্য উঠার আগেই আর্লি হইতে পারে যে রাতের একটা দুইটা তিনটা চারটা মধ্যে রাতের পরে তারা যদি আর্লি চলে যেতে চায় ভিড়কে এড়ানোর জন্য, ভিড় শুরু হওয়ার আগে তারা যদি চলে যেতে চায়, এই যে অ্যালাউড আছে, তিনি নিজের পরিবারের সদস্যদেরকেও, শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা যান নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে থেকেছেন, বাকি বিবিরা অনেকেই চলে গিয়েছেন, ওনারা আর্লি গ্রুপের সঙ্গে চলে গিয়েছেন মিনার দিকে। এবং তবে তিনি তাদেরকে বলে দিয়েছেন আল্লাহ ইয়ার মুজামরা তাহাত্তা তাতলু আশামস, যে না তোমরা তো আর্লি যাচ্ছ কিন্তু পাথর মেরে দিও সূর্য উঠার পরে, আর্লি গিয়ে এখন মিনায় রেস্ট নাও, এখনই পাথর মারতে মারতে যেও না, আর তোমরা সূর্য উঠার পরে পাথর মারবা। ওই দিনকার পাথর মারার মারার টাইমটা হলো মেইনলি সূর্য উদয়ের পর থেকে জোহর পর্যন্ত মেইন টাইম। কিন্তু এখানে ওলামা ইকরাম বর্তমান জামানায় ভিড় অনেক বেশি হয় বিধায় এই অল্প সময়ের ভিতরে এত লোক পাথর মারা সম্ভব নয় বিধায়, ওনারা বলছেন যে দিন শুরু হয়ে যায় আরবি হিসাবে, পরের দিন তো রাত আগে আসে, কাজে আর রাতের 12টার পর থেকে ওইটা পরের দিনের হিসাবে চলে যায় আরবিতে ইসলামিক ক্যালেন্ডারে, তাই না? ইংলিশ টাইমে রাতের 12টার পরে তারাও কিন্তু পরের দিন ধরে, কিন্তু আমাদের বাংলা টাইম বোধে মনে করি যে আজকে সারা রাত ফজর পর্যন্ত তো এটা আজকের মানে ছিল, কিন্তু আসলে ইসলামিক ক্যালেন্ডার হিসাবে মাগরিবের পর থেকে শুরু হয়ে গেছে, আর ইংলিশ ক্যালেন্ডারে 12টার পর থেকে শুরু হয়ে গেছে পরের দিন নেক্সট ডে। তো সেই হিসেবে ওনারা বলে দিয়েছেন, মাসালা দিয়েছেন এখন ওলামা ইকরাম যে প্রয়োজন বোধে ফজর আগেও মারা যাবে ভিড়কে কমানোর জন্য, কারণ যে সমস্ত যেভাবে ভিড় হয় বিশেষ করে অসুস্থ মহিলারা এবং বাচ্চারা, তাদের জন্য ভিড় শুরু হওয়ার আগে একটু আর্লি যদি মারতে চায় মারতে পারবেন এবং জোহরের পরেও কন্টিনিউ করতে পারবেন ওনারা, এবং কি পরের রাত্রেও কন্টিনিউ করতে পারবেন। প্রথম দিনে পাথর মারাকে অনেক লম্বা করে দেওয়া হয়েছে বর্তমান জামানায়, এটা বড় বড় ওলামায়ে কেরাম যারা মুজতাহিদ লেভেলের আছে, এত ভিড়ে প্রত্যেকবার পাথর মারা অনেক লোক মারা যেত, মনে আছে বিগত বছরগুলোতে প্রচুর লোক মারা যেত, সেগুলোকে সামনে রেখে তাহলে প্রথম দিনের পাথর মারা বর্তমানে অ্যালাউ করা হয়েছে যে এই মুজদালিফার রাত পার মানে শেষ হওয়ার আগে আর্লি গিয়ে মারা যাবে, তারপরে জোহর পর্যন্ত যেমন মারা যাবে, জোহরের পরে মাগরিব পর্যন্ত মারা যাবে, মাগরিব থেকে আগামী রাত্রের ফজরের আগ পর্যন্ত মারা যাবে, এতে করে অনেক আসান হয়েছে, এখন মানুষ মারা যাওয়ার কমে গেছে অনেক। এটা প্রথম রাত্রের ব্যাপারে। দ্বিতীয় রাতগুলো, তৃতীয় রাতগুলোর এত লম্বা সময় নাই, দ্বিতীয় রাতগুলোর হলো যে পরের দিন জোহরের পর থেকে শুরু হয়ে যায় এবং ফজরের পর্যন্ত, তারপরের দিন জোহরের পর থেকে রাতেও মারা যায় ফজর পর্যন্ত। তারে তিনি ওনাদেরকে অনুমতি দিলেন, ওনারা চলে গেলেন। এ বিষয়ে হাদিসে এসেছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি ছিলেন, ওনার বিষয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নাজালনাল মুজদালিফা, আমরা যখন মুজদালিফায় গিয়ে থামলাম, জানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাউদা আনতাদফা ক্বাবলা হাতামাতিন নাস, যে ওনার আরেক বিবি সাউদা রাদিয়াল্লাহু আনহা, যিনি বয়সে একটু প্রবীণ ছিলেন এবং উনি বেশ মোটাসোটা ছিলেন, যার ফলে ওনার হাঁটতে কষ্ট হতো, তিনি ভয় পেয়ে গেলেন এত ভিড়ের মধ্যে পড়লে অসুবিধা, তিনি অনুমতি চাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি একটু আগে চলে যেতে পারি কিনা আর্লি গ্রুপের সঙ্গে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেটা অ্যালাউ করে দিলেন, তিনি আর্লি চলে গেলেন। আর মা আয়েশা বলেন যে আমি থেকে গেলাম আমরা কয়েকজন, তারপরে আমরা মেইন ভিড়ের সময় আমরা গেলাম, তারপরে মেইন এত ভিড় দেখে আমি আফসোস করলাম যে সাউদার মতো আমি তো এই কাজ করা দরকার ছিল, কেন খামাখা দেরি করছি এত ভিড়ের মধ্যে থাকার জন্যে, একটু আগে চলে যেতে পারতাম। এমনকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি তখন বয়স 10-11 বছর ছিল, উনিও চলে গিয়েছিলেন। উনি বলেন, পরে রেওয়াজ করেছেন, আমি চলে গিয়েছিলাম ছোট মানুষদেরকে যেভাবে তিনি অ্যালাউ করেছেন, মহিলাদেরকে বুড়োদেরকে ছোটদের কাতারে আমি চলে গিয়েছিলাম আর্লি মিনার দিকে। তিনি বলেন যে কাদ্দামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উগাইলিমাতা বানি আব্দুল মুত্তালিব, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোষ্ঠীর, আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর বাচ্চাগুলোকে, ইয়াং ছেলেপেলেগুলোকে তিনি বললেন যে তোমরা মহিলাদের সঙ্গে চলে যাও। আমি চলে গেছিলাম এবং ওখানে যাওয়ার পরে যাওয়ার সময় তিনি বলে দিলেন, ওবাইনাইয়া লা তারমুল জামরাত হাতা তাতলুয়া আশ-শামস, আমাকে বলে দিলেন, এই বাচ্চা শোনো, যাচ্ছ তো আর্লি কিন্তু পাথর মারবা সূর্য উঠার পরে, তার আগে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্র কাটালেন। তারপরে যখন ফজর সময় হয়ে গেল, আজান দিয়ে ওনারা তখন ফজর পড়ে ফেললেন। মুগলেসান, গালাসের মধ্যে পড়লেন। গালাস মানে হলো ফজরের ওয়াক্ত শুরুর একদম বিগিনিংয়ে, যখন পুরো পরিষ্কার হয় না, আর একটু ফর্সা হয়ে গেলে না পড়ে, বরঞ্চ একদম বিগিনিংয়ে যখন একটু একটু অন্ধকার আছে, ফজরের টাইম হয়ে গেছে, বিগিনিং টাইমে, শুরু টাইমে ফজর পড়ে ফেললেন আজান দিয়ে, কামাত দিয়ে। আর সেদিনটা তো ইয়াউমুন নাহার, ঈদের দিন, কোরবান ঈদের দিন, আর সেই দিনটাই হচ্ছে আসলে ইয়াউমুল হাজ্জুল আকবার, হজের সবচেয়ে বড় দিন। আমরা গত সপ্তাহে বলেছিলাম হজের বড় দিনের অর্থ বলার কারণ হচ্ছে যে ওই দিনে হজের সবচেয়ে বেশি কাজগুলো সম্পন্ন করতে হয়। তারপর ওখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেখানে শুয়েছিলেন ওইখানে লোকালি আজান ইকামত দিয়ে নামাজ পড়ে, এরপরে তিনি আল মাশআরুল হারাম এলাকায় আসলেন, মানে মেইন একটা পাহাড়ের পাশে দাঁড়ালেন, যেখান থেকে তিনি কেবলামুখী হইতে সুবিধা, একটু উঁচু জায়গা, সেখানে তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়ে অনেকক্ষণ দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, তাকবীর করলেন, কালিমা পড়লেন, তাওহীদ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু পড়লেন, তালবিয়া পড়লেন, এগুলা করে করে অনেকক্ষণ পর্যন্ত তিনি দোয়া করতে থাকলেন। এবং তিনি একলা দোয়া করেছেন না সাহাবাদেরকে নিয়ে বলছেন সবাই হাত তোলো, একা একা দোয়া করেছে, একা একা দোয়া করেছেন, সব জায়গাতে একা একা দোয়া করেছেন, গত সপ্তাহে যেটা বলেছি সব জায়গায় একা দোয়া করেছেন। এটাই আসল সুন্নত। আমাদের লোকেরা আসল সুন্নতে মজা পায় না, নিজস্ব আমাদের যে এলাকার স্টাইল অভ্যাস হয়ে আসে সেই লাইন, সেই অভ্যাসে আমরা অভ্যস্ত হই। একা দোয়ার মধ্যে যে কত আল্লাহর সঙ্গে পার্সোনাল রিলেশনশিপ, আল্লাহ তাআলা আপনাকে পার্সোনাল রিলেশনশিপ অ্যালাউ করেছেন, যে আল্লাহর সঙ্গে ব্যক্তিগতভাবে আপনার সম্পর্ক হতে পারে, সেটা বাদ দিয়ে আপনি সবাইকে নিয়ে কেন করতে চান? প্রাইভেট সম্পর্কটা, পার্সোনাল সম্পর্কটা তো অনেক অনেক আরও ফজিলতের বিষয়। তো অনেকক্ষণ দোয়া করলেন, কতক্ষণ করলেন, একেবারে ফর্সা হওয়া পর্যন্ত, সূর্য উঠা পর্যন্ত না, তার একটু আগে পুরো ফর্সা হয়ে গেছে, তারপরে তিনি রওনা করেছিলেন। এরপরে তিনি সেখানে দাঁড়িয়ে বললেন যে আমি ওয়াকফ তু হা হু না, আমি এখানে দাঁড়ালাম মুজদালিফার এই জায়গাটায় দাঁড়ালাম, তবে এখানেই সবাই দাঁড়াইতে হবে, নট নেসেসারিলি অল মুজদালিফাত কুল্লু হা মাওকিফ, পুরো মুজদালিফার এরিয়া যে যেখানে আসো সেখানে দাঁড়াইলেই তোমাদের মুজদালিফায় অবস্থানের হুকুম আদায় হয়ে যাবে, এখানে সবাইকে আসতে হবে, নট নেসেসারি। ওয়ারফাউ আন বাতনি মুহাসসির, তবে তোমরা মুজদালিফার পরেই মিনায় যাওয়ার আগে একটি আরেকটি প্রান্তর ওয়াদি আছে, সেটা বলে ওয়াদি মুহাসসির, ওয়াদি মুহাসসির থেকে তোমরা সরে আসবা, ওখানে কেউ থেকো না, তার একটু আগে ভিতরে মুজদালিফার ভিতরে ঢুকা, ওটা মুজদালিফার বাইরে। ওয়াদি মুহাসসির এর কথা একটু পরে আবার আসবে ইনশাআল্লাহ। তারপরে তিনি অন্য রায়তে আসছে, হাজা কুজাহ, কুজাহুন, কুজাহ হচ্ছে ছোট্ট একটি পাহাড়ের মতো, টিলার মতো মুজদালিফা, তিনি ওইখানে দাঁড়িয়েছিলেন, বললেন যে এই কুজাহটা হচ্ছে আহওয়াল মাওকিফ, এটা আমি দাঁড়ালাম, এটা উকুফের জায়গা অর্থাৎ মুজদালিফা দাঁড়ানোর জায়গা, ও জামউন কুল্লুহা মাওকিফ, আর পুরো মুজদালিফাটাই আসলে মাওকিফ, তোমাদের জন্য মুজদালিফার অবস্থানের জন্য এই পার্টিকুলার এক জায়গায় দাঁড়াইতে হবে না। এই সময় আরেকটি ঘটনা ঘটল, বা এক সাহাবি আসলেন, উনি অনেক অনেক দূর থেকে, অনেক অন্য এক কবিলা থেকে এসেছিলেন, হজের জয়েন করেছেন, ওনার নাম হচ্ছে অরো আবিনী মোদারেস তাই, তাই কবিলা থেকে এসেছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বহু দূর থেকে তাই কবিলা থেকে আসছি, যে তুমি জাবাল তাই, যে যে তাই পাহাড়ের নাম শুনেছেন সেখান থেকে এসছি, এক লাল তু মাতুইয়াতি, কত দূর থেকে আসছি জানেন, আমার যে উঁটটা সেটা ওটা নিজেও টায়ার্ড হয়ে গেছে, আমি তো টায়ার্ড হয়েছি, ও আব্দুল নফসি আমিও টায়ার্ড হয়ে গেছি, এখন আমি তো কি করেছি, আল্লাহ মা তারাক তুমি হাবলিন ইলা ওয়াকফতু আলাইহি ফাহালি মিন হাজ্জিন, যে আমি আস্তে আস্তে লেট হয়ে গেছে, আরাফাতে লেট হয়ে গেছে, এখানেও লেট হয়ে গেছে আস্তে আস্তে, তো এখন একটু যদি লেট হয়ে গেল আমার হজ কি ঠিক মতো আদায় হলো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, মান শাহিদা মাআনা হাদিহি সলা সলাতুল ফজর বিল মুজদালিফা, যে ব্যক্তি আমাদের সঙ্গে মুজদালিফা আসতে লেট হয়ে গেলে কোনো রকমের ফজর নামাজে সামিল হয়েছে, ফজরটা পড়তে পেরেছে, তাহলে সে মুজদালিফা পেয়ে গেছে। রাতের শুরুতে আসতে পারে নাই, মাঝরাতে আসতে পারে নাই, মাঝে মাঝে এরকম হয়, আরাফাত থেকে রওনা করে মুজদালিফা আসতে আসতে ফজর টাইম হয়ে যেতে পারে, রাতে 2টা 3টা হয়ে যায়, হ্যাঁ এরকম হয়ে গেছে অনেক সময়। যদি মুজদালিফা ফজর ধরা যায় তাহলে মুজদালিফা ধরা হয়ে গেছে। তারপরে আর বললেন, হাত্তা নাদফা, আমরা রওনা করার আখ্যান দিয়ে এসে যদি জয়েন করে ধরে ফেলতে পারে মুজদালিফা আমাদেরকে, সেই মুজদালিফা পেয়ে গেছে। ওয়াকাদ ওয়াকাফা বি আরাফা ক্বাবলা যালিকা লাইলান আও নাহারান, আর তার আগে আরাফায় যদি দিনে এসে কোনো রকমে হাজিরা দিয়েছিল বা রাতে এসে হাজিরা দিয়েছে, দিন মিস করেছে, আরাফাতে রাত্রে ঢুকছে, সন্ধ্যায় ঢুকেছে, সূর্য ডুবার পরেও ঢুকছে, আরাফাতে ঢুকে অল্প কিছুক্ষণ থেকে সেখান থেকে যদি আবার এসে মুজদালিফা পৌঁছে পৌঁছে ফজর হয়ে যায়, তাহলে ফাকাত্তাম হাজ্জুহু ওয়া কাদা তাফাতাহু, তাহলে কোনো চিন্তার কারণ নাই, তার হজ কমপ্লিট হয়ে গেছে, হজের মেইন কাজ তার ফাংশন আদায় হয়ে গেছে। তাহলে এখনকার জামানায় তো এরকম কম হয়, কারণ সরকারি ব্যবস্থাপনায় মানুষকে কন্ট্রোল করা আছে, এরপরে আসলে আর ও পুরো এরিয়াতেই ঢুকতে দেবে না। কিন্তু আগের জামানায় সবাই কেউ হেঁটে আসতেন, কেউ উঠে করে আসতেন, আহারে অল্পর জন্য আরাফা মিস হয়ে যাচ্ছে, আহারে অল্পর জন্য মুজদালিফা মিস হয়ে যাচ্ছে, তা কত টেনশন তাদের ছিল। তো এই একটা লাইন যে দিনে এবং রাতে কোনো অংশে যদি আরাফা হাজির হয়ে থাকে আর মুজদালিফা যদি কোনো রকমের ফজর আখ্যান দিয়ে পৌঁছে যেতে পারে বা ফজর নামাজ ধরতে পারে, তাহলেই তার হজ আদায় হয়ে গেল। মুজদালিফায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে থাকা অবস্থায় ওনার জন্য এই ছোটো ছোটো কয়েকটি পাথর জোগাড় করার জন্য তিনি বললেন, তিনি ওনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ও রাত্রে বেলাতেই যাওয়ার আগে তিনি ওনাকে বলছিলেন যে আমার জন্য কয়েকটা পাথর জোগাড় করে নিয়ে আসো, ছোটো ছোটো পাথর। তো ইবনে আব্বাস ওনার হাতে কতগুলো পাথর আনিয়ে দিলেন ছোটো ছোটো, তিনি বললেন, না আমি আমসালে হাউলা, হ্যাঁ ঠিক মতো ধরেছ, এই সাইজের পাথর দিবা, এই সাইজের কোন সাইজের পাথর, চানা বুট, চানার সাইজ, আর ম্যাক্সিমাম বড়ো হলে ছাগলের পায়খানা আছে না বড়ি বড়ি হয়ে, এই সাইজের, আর একটু ছোটো হলে চানা বুটের সাইজের, এর মাঝখানে এই সাইজের পর্যন্ত, এর বড় যেন না হয়। তিনি বললেন, না আমি আমসালে হাউলা, ঠিক মতো করেছ, এরকমই করেই করো। তারপরে তিনি বললেন একটি কথা, ওয়া ইয়াকুম আল গুলুফি দ্বীন, আর খবরদার তোমরা দ্বীনের ব্যাপারে কখনো বাড়াবাড়ি করো না, যে সীমা লঙ্ঘন করো না, অর্থাৎ যে পাথর তো মারবো ছোট নেবে কেন বড়গুলো নিয়ে মারি, এগুলো করো না। আপনারা তো দেখছেন কিরকম করে, জুতা মারে, ছাতি মারে, পানির বোতল মারে, আর মনে করে ওখানে শয়তান আছে, শয়তান তো ওখানে কত দূরে পালিয়েছে, এটা একমাত্র আমল, এইভাবে মারাটা একটা আমল, খালাস। ইব্রাহিম আলাইহিস সালাম তখন পাথর মেরেছেন, তখন শয়তান জীবিত ছিল, কিন্তু ওইখানে মানে উপস্থিত ছিল, এখন তা সেইখানে নাই, কাজে আমাদের ওই আমলটা শূন্য। যেমন সাফা মারা যখন সাই করি তখন ব্যাপার অরিজিনালি এটা কি ছিল, যা সাইটা কে করছিলেন, হাজর আলাইহিস সালাম, এবং তিনি কেন করেছিলেন, যে পানি তালাশ করতেছিলেন, তো এখন আমরা কি পানি তালাশ করে নিই, আমরা ওনার কাজটা ফলো করছি। তো এখানে ইব্রাহিম আলাইহিসাল্লাম পাথর মারছিলেন বা ইসমাইল আলাইহিসাল্লাম পাথর মারছিলেন শয়তানকে, আমরা সেটাকে এখন তার শয়তানকে পাথর মারতেছি না আমরা, কিন্তু আমরা এখানে হজের একটা আমল আদায় করছি। কাজেই যদি বড় পাথর হয় অসুবিধা কি, একটু বড় হয়ে গেলে সামনে যারা আছে পেছন থেকে মারলে তো মাথার মধ্যে লাগবে, আমার কয়েকবার লাগছে, এটা টং করে এত ব্যথা পেয়েছে, এত বড় পাথর মারছে, আর কত দূর থেকে মারে, ভয়, কিছু লোক আছে ভিড় দেখলে ভয় পায়, এখান থেকে মারে আল্লাহ বর্ষা তো দূর যায়, সুবহান আল্লাহ, কোথায় রয়েছে জামারাত, কোথায় গিয়ে মানুষের মাথার মধ্যে মারছে? তো এগুলো এই জন্য ছোট পাথর যদি ইনকেস অ্যাক্সিডেন্টালি মাথায় লাগেও এত ব্যথা পাবে না, ঠিক আছে? এটাই হলো সুন্নাত। আর তিনি যে বলছেন খবরদার দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, তো তাতেই বোঝা যায় যে মানুষ এখন যেগুলো করে অনেক বাড়াবাড়ি করে, এগুলো এই হজের মধ্যে গিয়ে পাথর মারা ক্ষেত্রে গেলেও সেটা দেখা যায়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পরে সূর্য উঠার আগে পরিষ্কার হওয়ার পরেই তিনি রওনা করে দিলেন মিনার দিকে। এবং ওনার আগে মুশরিকরা যখন হজ করতো মক্কাওয়ালারা, ইব্রাহিম আলাইহিসালামের হজের কিছু কিছু ঠিক রাখছে, কিছু কিছু তারা আবার চেঞ্জ করে ফেলেছে তাদের মর্জি মতো, তারা বলতো যে না আমরা এক কাজ করব, সূর্য উঠার পরে গিয়ে যাব। মুশরিকরা সূর্য উঠার পরে এখান থেকে মিনা থেকে মুজদালিফা থেকে মিনার দিকে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের সেই তরিকায় নয়, তিনি সূর্য উঠা ডুবার উঠার আগেই রওনা করে দিলেন মিনার দিকে। ওনার পেছনে উঠে পেছনে এবার উঠালেন ফাদল ইবনে আব্বাসকে, যে আব্দুল ইবনে আব্বাসের বড় ভাই ফাদলকে উঠালেন, তিনিও আব্বাসের আরেক ছেলে। তো আব্দুল ইবনে আব্বাস তো ছোট, 10-11 বছরের, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের ছেলে মতো করে নিজের কাছে রাখছেন এবং দিনের তালিম খুব ভালো পেয়েছেন। দিনদারি দিক থেকে বড় ভাই থেকে উনি অনেক অগ্রসর। ওনার বড় ভাই যিনি ফাদল ইবনে আব্বাস, আব্বাসের বড় ছেলে, উনি দিনের দিক থেকে একটু দুর্বল আছেন আর কি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস যেহেতু ওনার প্রিয় চাচা, তো উনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে অনেক সাপোর্ট করেছিলেন, তিনি এই জন্য ফাদলকেও তিনি উঠালেন যে এবার তুমি উঠাও। তিনি চেঞ্জ করেছেন, একবার উসামাকে উঠিয়েছেন, আবার আব্দুল ইবনে আব্বাসকে উঠিয়েছেন কোনো জার্নিতে, আবার কোনো জার্নিতে ফাদল ইবনে আব্বাসকে উঠিয়েছেন। দেখেন তিনি কীভাবে ডিল করেন, একজনকে শুধুমাত্র প্রায়োরিটি দেন না যাতে বাকি কষ্ট না পায়। হ্যাঁ, ছোটোদেরকে উসামা ওনার ক্লোজ, তাকে তিনি নিজের ছেলের মতো পালছেন, আব্দুল ইবনে আব্বাসও ক্লোজ, আবার ফাদলও বড় ভাই। সে যদি মনে করে আল্লাহ নবী শুধুমাত্র আব্দুল ইবনে আব্বাসকে পছন্দ করে, আমারে করে না, এবারে ওনাকে উঠালেন পিছনে আসে। আর ফাদল ইবনে আব্বাস ছিল একটু রসিক মানুষ, মানে ইয়াং মানুষ, খুব সুন্দর দেখছি শুনতে, চুলগুলো বাপরে চুল লম্বা চম্বা, একটু মানে ইয়াং ইয়াং ভাব আর কি ওনার একটু বেশি। এখন কিছুক্ষণ যাওয়ার পরে এখন কিছু মহিলারা পেছনে পড়ে গেছে, তো উনি তো পেছনে আসেন, আব্দুল ইবনে আব্বাস, ফাদল ইবনে আব্বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে একই উঠে বসা পিছনে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যে ফাদল ইবনে আব্বাস খালি মহিলাদের দিকে দেখে, আমি করি মহিলারা যাচ্ছে, সেখানে বুড়া আছে, সেখানে মাঝ বয়সে, সেখানে জওয়ানরাও আছে, এখন এতে যুবক মানুষ কিছু একটু মহিলার দিকে দেখার একটু এটাকে থামাতে পারছে না। তিনি টার পেলেন, তারপরে তিনি পিছনে বাম হাত দিয়া ওনার চেহারাকে ঘুরাই দিলেন ডান দিক থেকে পেছনের দিকে দিয়ে দিলেন যেন না দেখে। কিছুক্ষণ পরে সে আবার বাম দিকে দেখে, তা আবার মাথা ঘুরাই দিলেন। তারপরে এভাবে আসতে আসতে ওয়াদি মুহাসসার পর্যন্ত আসলেন। এর মধ্যেই চলার অবস্থাতেই একজন ভাই এসে জিজ্ঞেস করলেন, একজন সাহাবি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি আজুজুন কাবীরা, আমি তো হজ করতে আসছি, আমার মা তো বাড়িতে, তো ওনার হজ করার খুব বোধহয় ফরজ ছিল, কিন্তু এখন সমস্যা হয়ে গেল, একটা মশালা দরকার, ওয়াইন হামাল তুহা লাম তাস্তম শেখ, আমি যদি ওনাকে উঁটে বসাই তাহলে তো উনি উঁটের উপরে বসে থাকতে পারবেন না, কোন সময় কাজ হয়ে পড়ে যান, ওনার এর কীভাবে আমি নিয়ে আসি। ওয়াইন রাবাত তুহা খাসি তান আক্তুলাহা, আর যদি উঁটের পিঠে যে হাওদাজ আছে, সিটটা আছে, ওখানে ওনাকে রশি দিয়ে বেঁধে রাখে যে পড়ে যাবেন না, তাহলে চিন্তা করলাম যে ওখানে বেঁধে রাখতে গেলে যদি ওনার শরীর খারাপ হয়ে যান, নামতে চান তাহলে তো নামতে পারবেন না, আবার ওখানে এই বাঁধার কারণে খুলতে না পারে আবার ওখানে মরেই যান কিনা, এখন আমি আমার এই মাকে কীভাবে হজ করাই, এটার তরিকা কী, ওনাকে ফিজিক্যালি উনি আনাই বল সম্ভব না সফর করা। তখন তিনি জবাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আইতা লাউ কানা আলা উম্মিকা দাইনুন আকুনতা কাদিহে, তোমার যদি কোনো ঋণ থাকতো বা তোমার মায়ের যদি কোনো ঋণ থাকে, তুমি তোমার মায়ের মানুষের টাকা পয়সা পাওনা দানার ঋণ শোধ করতাম না? বলে তা তো করতামই, তাহলে আল্লাহর ঋণ শোধ করতে হবে, তাহলে ওনাকে ফরজ করাতে হবে, কিভাবে করবো? ফাহুজ্জা আন উম্মিকা, তাহলে তুমি তোমার আম্মার পক্ষ থেকে বদলি হজ করে নিও। তাহলে আল্লাহর এ ফরজের যে ঋণ আছে তোমার মায়ের ঘাড়ে, এটা দায়িত্ব আদায় হয়ে যাবে। তাহলে এটা বোঝা গেল যে আমরা মা বাবা মুরব্বীরা যদি হজ না করেন, হজ ফরজ হয়ে থাকে, তাহলে আমরা তাদের হজ আদায় করা উচিত। আর ফরজ না হইলেও যদি আমরা তাদের পক্ষ থেকে নফল হজ আদায় করি, আদায় হবে কি না? হবে, নফলটাও আদায় হয়ে যাবে। কিন্তু ফরজটা আদায় না করলে গুনাহ হবে মা বাবার, আর ফরজ নফল আদায় ফরজটা আদায় না করলে গুনাহ হবে, নফল আদায় না করলে গুনাহ হবে না, এইটা হলো ব্যাসকম আর কি। কিন্তু সব হবে, এখন ফরজটা করলে সব বেশি হতো না, নফলটা করলে সব বেশি হবে, সেটা এমনি তো বুঝলাম ফরজের সব বেশি, কিন্তু যার ফরজ হয় নাই তারটা তো নফল হবে। এখন আপনি করলেন আপনার নফল, আপনার মায়ের বাবার নফল হজ, আর যেন করলো তার বাবার বা মায়ের ফরজ হজ, কোনটা সব বেশি হবে? এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কে বেশি ইখলাসের সাথে করেছে কারটা আল্লাহর কাছে বেশি কবুল হয়েছে। হয়তো দেখা যাবে নফলওয়ালাটা বেশি কবুল হয়ে গেছে, ফরজওয়ালাটা সুবিধা হয় নাই। তো সেটা মানে কিভাবে করলাম আমরা হজ, এটা বিরাট জিনিস। তো কোনো কোনো সময় মহিলারা মাসালা জিজ্ঞাসা করেন যে আমার তো সম্পদ নাই, তো সম্পদ আমার স্বামীর, তো উনি আমাকে হজে নিয়ে যাচ্ছেন, তখন আমি কি ফরজ হজে নিয়ে করতে পারবো না, নাকি আমার হজ নফল হবে? তো উত্তর হলো যে আপনি হজে নিয়ত করেন, ফরজ নফল তো বলা দরকার নাই, তো আসলে হজটা নফল হবে ফরজ নয়। তার অর্থে এই নয় সব কমে যাবে, ফরজ কেন হবে না? কারণ যার উপরে টাকা, যার টাকা নাই তার উপরে ফরজ কেমনে করবেন আপনি? কিন্তু তিনি যে হজে গেলেন, হয়তো দেখা গেল যে তার স্বামীর তুলনায় ওনারটা আল্লাহর কাছে বেশি কবুল হয়ে গেছে, কারণ উনি ইখলাস বেশি ছিল, উনি আল্লাহ তাআলার কাছে বেশি ভালো করে সম্পর্ক স্থাপন করে হজ করেছেন। কাজেই ফরজ না নফল এই কোনটার জন্য আমার সব বেশি হবে, ওইটা তালাশ না করে হজকে সহি তরিকায় এবং ইখলাসের সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে করতে পারলে, এটাই হলো মেইন ক্রাইটেরিয়া। এরপরে চলতে চলতে মিনায় পৌঁছার আগে মাঝখানে যে জায়গা আসলেন, এটার নাম হলো ওয়াদি মুহাসসের। ওয়াদি মুহাসসেরে যখন আসলেন, তিনি এতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ধীর গতিতে যাচ্ছিলেন, এখন তিনি খুব দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছেন। এবং তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে যে কোনো আজাবওয়ালা এরিয়ায় গেলে আজাবের এরিয়া পার হতেন দ্রুত গতিতে, কারণ এই জায়গার মধ্যে আব্রাহার হস্তী বাহিনী নিয়ে যখন সে মক্কা বাইতুল্লাহকে আক্রমণ করতে এসেছিল, আল্লাহ তাআলা তাকে তায়রান আবাবিল থেকে তার মিহিম বেহেজারাতি মিন সিজিল, এই যে পাখিরা তাকে পাথরের যে গুলি করে দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে, সেটা এই এলাকায় হয়েছিল। এই জন্য এটা একটা আজাবের এলাকা, সেই ছোট্ট পাথি কণা পাথরের যে বুলেট আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটা অ্যাটম বোমার থেকে কম পাওয়ারফুল ছিল না, সেটা তাদের হাতি এবং মানুষ সবগুলোকে একদম চিরতরে শেষ করে দিয়েছে। তো এটা আজাবের জায়গা, এই জন্য তিনি সেখান থেকে খুব দ্রুত গতিতে পার হয়ে গেলেন। এটাকে ওয়াদি মুহাসসের বলা হয়, মুহাসসের মানে যেখানে মানুষ ফেল করে, ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হওয়ার জায়গা। এখানে কে ব্যর্থ হয়েছিল? আব্রাহা। এই জন্য এই এলাকার নাম হল ওয়াদি মুহাসসের। তাহলে মিনা মুজদালিফা থেকে মিনা যাওয়ার পথে এটা পড়ে, সেই জায়গাটা দ্রুত গতিতে পার হয়ে যাওয়া, সেখানে বসে কতক্ষণ রেস্ট না নিয়ে, রেস্ট নিতে হলে আগে অথবা পরে। আর যখন তিনি তখন যাচ্ছিলেন দ্রুত, তখন তিনি বলছিলেন আশেপাশে যারা ছিল, আলাইকুম বিহাসল খাদফ আল্লাহ ইরুমা বিহির জামরা, যে তোমরা তিনি নসিহাত করছেন পাথর মারতে যখন যাবে মিনায় পৌঁছে, যারা পাথর হয়তো কেউ মুজদালিফা থেকে নিয়েছেন, কেউ হয়তো মিনা থেকে নেবেন, দোনো জায়গা থেকে কিন্তু পাথর নেওয়া যায়, এটা শর্ত নয় যে মুজদালিফা থেকেই সবগুলো পাথর নিতে হবে। অবশ্য আমরা যখন যাই মনে করি যে মুজদালিফা আমরা রিল্যাক্সে আসি রাত্রে, এখানে নেওয়াটা ইজি আছে, সেই জন্য নেই আর কি, যদি ওখানে নেওয়া, এখন ওখানে পাথর কিছু কমে গেছে, এখন খুঁজছে খুঁজছে সারা রাত যদি পাথর খুঁজি মুজদালিফায়, তাহলে একটু আগে পড়ে গেলাম, মুজদালিফায় পাথর খোঁজা সুন্নত হবে না রেস্ট নেওয়া সুন্নত? রেস্ট নেওয়া সুন্নত। কাজে যদি ইজিলি পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে মিনায় অনেক পাথর আছে, অসুবিধা নাই। তো তিনি তখন সাহাবিদিকে বললেন, তোমরা পাথর যদি নাও যেখান থেকেই নাও, এটা যেন তোমাদের ছোট হয়, যেটা চানা বুটের সাইজ। চানা বুট আবার দুই রকম আছে, একটা হলো লাল, একটা একটু সাদা টাইপের, তাই না? সাদাটা বড়, ওই সাইজের নিতে হবে, আর ছোটটা আবার বেশি ছোট হয়ে গেলে হয়তো জায়গা মতো বসবে না। তো তিনি এই সাইজের কথা বলে দিলেন যে এই সাইজে নেবে। তারপরে আবার বললেন, তিনি আবার বললেন, লেতাখুদ উম্মাতি মানসাকাহা, আমার উম্মার জন্য আমার থেকে হজের নিয়ম কানুনগুলো ভালো করে রপ্ত করে নেয়, শিখে নেয়। ফাইনিলা আদ্রিলা আলিলা আলকা হুম বাদা আমি হিম হাদা, আমি জানি না আমি এই বছরের পরে তাদের সঙ্গে আমার আগামী কোনো সময় হজে আর দেখা হবে কিনা। তার 80 দিনের মাথায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তাই না? মাত্র 80 দিন পরেই চলে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় পৌঁছে গেলেন, এবং তিনি পৌঁছে প্রথম কার্যটা করলেন, তিনি পাথর মারতে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুমা এই সময় তিনি উসামা ইবনে জায়েদকে ওনার পিছনে উঠিয়েছেন, এক একবার এক একজনকে, ওনার এই তিনজনের, উসামা ইবনে জায়েদকে উঠালেন আরাফা থেকে যখন মুজদালিফা আসছিলেন, আর তারপরে ফাদল ইবনে মুজদালিফা ওখানে নিলেন। এরপরে ওরা দুজনেই বললেন যে লাম ইয়াজালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউলাব্বি হাত্তা রামা জামরাতুল আকাবা, যে তিনি সেই আরাফা থেকে শুরু করে মুজদালিফা থেকে মিনা পর্যন্ত আসতে আসতে বড় জায়গায় জামরা কুবরা যেটা, সেখানে পাথর মারার আগ পর্যন্ত তিনি তালবিয়া কন্টিনিউ করেছেন। তাহলে মুজদালিফা থেকে তালবিয়া চলতে থাকবে, মিনা এসে তালবিয়া চলবে, যখন পাথর মারা শুরু করলেন তখন তালবিয়া বন্ধ, এরপরে আর তালবিয়া নাই। তালবিয়া কোনটা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই যে পুরোটা, এই যে তালবিয়া পড়লেন। এরপরে যখন তিনি পাথর কীভাবে মারলেন, যখন জামরাতুল আকাবা তিনটা পাথর মারা জায়গা, মিনার দিক থেকে যেটা প্রথম ওইটাকে বলা হয় সগরা ছোটটা, তারপরে মাঝখানেরটা, শেষটা হলো মক্কার সীমায়, কারণ ওই ওর পরেই এই হারামের সীমা শুরু হয়ে যায়, মক্কা শহরের সীমা শুরু হয়ে যায়, আর এই জামরাতুল আকাবার একটু পরেই মিনার এরিয়া শুরু হয়ে যায়। তো এই মিনার এরিয়া শুরু যেখানে, মক্কার শেষ যেখানে, এটাই হলো প্রথমটা, এটাকে বলা হয় আল জামরাতুল কুবরা, বড়টা বলা হয়। একজন লোকের নাম দিয়েছে বড় শয়তান, তারপরে ছোট শয়তান, তারপরে মাঝখানেটা মাজারি শয়তান নাকি, আর ফার্সি ভাষা যেটা লেখছে আগে ছিল, এখন এগুলো নাই আর ফার্সি ভাষা, এবং উর্দুতে লেখা আছে বুজুর্গ শয়তান। বুজুর্গ শয়তান মানে বড় শয়তান, যেটা তা আমাদের দেশে তো বুজুর্গ অনেক অর্থ, অন্য অর্থ। আমার মনে আছে যখন আমরা প্রথম হজে যাই, অনেক বছর পাইছি এটাকে, 1979-80-81 এই সমস্ত টাইমে দেখেছি যে লেখা ছিল বুজুর্গ শয়তান, দেখতাম আর হাসতাম, তো শয়তানি দেশে এসে বুজুর্গ হয়ে গেছে। যাই হোক, ওইখানে তিনি যখন পাথর মারলেন, তারপরে উনি তালবিয়া থামিয়ে দিলেন। এরপরে তিনি কীভাবে মারলেন, কোন দিকে দাঁড়ালেন? তিনি ওনার বাম দিক ছিল, মনে করেন এইটা যদি পাথর মারা জায়গা হয়, এদিকে যদি কেবলা হয়, এটা ছিল ওনার বাম সাইডে, আর ডান সাইডে পুরো মিনা এরিয়া, আর উনি কেবলা বানিয়েছেন ওই সময় পাথরটার দিকে যেখানে পাথর মারবেন, তো এটা হলো শূন্য। আপনি এখন যদি সেখানে যান, খেয়াল রাখবেন যে কোনো জায়গা থেকে মারলেই হবে, ভিড়ের কারণে অসুবিধা নাই, কিন্তু কেউ যদি বলে আমি প্রপার সুন্নত ফলো করব, এখন ভিড় কম আছে, তাহলে ঠিক মাঝখানে গিয়া মাঝ বরাবর থাকবে আপনার যে পিলারটা আছে, এটাকে মাঝ বরাবর রেখে ওইটার দিকে আপনি ফেস করে আছেন, আপনার ডান সাইডে বিশাল পুরো মিনা, আর বাম দিকে মক্কা শহর, এইভাবে দাঁড়ানোটা সুন্নত। ওকে, এবার মারলেন তিনি, তারপরে পাথর মারা শেষ, প্রতিটি পাথর মারার সময় তিনি বলতেন আল্লাহু আকবার, প্রতিটি পাথর মারার সময় আল্লাহ আকবার বলতেন, এবং একটা একটা করে মারতে হবে। কেউ যদি একসঙ্গে তিনটা সাতটা মারে তাহলে কয়টা ধরা হবে? একটা ধরা হবে, এভাবে মারতে হবে। ওকে, তখন আবার বলছেন তিনি, আবার রিপিট করছেন, লেতা খুদু মানা শেখাকুম, তোমরা আমার থেকে হজের নিয়ম কারণ ভালো করে শিখে নাও। ফাইনি লা আদ্রি লা আল্লি লা আহজ্জু বাদা হাজ্জাতি হাদি, হয়তো বা আমার এই হজের পরে আর কোনো দিন আমার হজ করার সুযোগ হবে না। আল্লাহ তাআলা ওনাকে সব জানিয়ে দিচ্ছেন খবর, যে তিনি বুঝতে পেরেছেন আসলে যে ওনার আর সুযোগ হবে না। তিনি যখন পাথর মেরেছিলেন তখন কিন্তু তিনি উঁটে বসা ছিলেন, মাটিতে না। তখন তো ওনারা এভাবে উঁটের উপরেই নেওয়া আসা করতেন, যাওয়া আসা করতেন, যাদের ছিল তো সেটা জায়েজ আছে, অসুবিধা নাই। কেউ যদি ইনকেস গাড়ি দিয়ে মারে তাহলে সেটাও জায়েজ আছে, গাড়ি দিয়ে মারলো, গাড়িতে বসা আছে, জাস্ট ফাইন। কিন্তু যারা সুস্থ আছেন তাদেরকে হয়তো নেমে মারাটাই উত্তম। এবং সাহাবি আব্দুল ইবনে আমির আল আমিরি বা কোদামা ইবনে আব্দুল্লাহ আল আমিরি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান নাহরি ইয়ারমিল জামরাত আলা নাকাতিহি লা দারবুন ওয়ালা তারদুন ওয়ালা ইলাইকা ইলাইকা। আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে 10 তারিখে যখন জামরাতে পাথর মারছিলেন, ওনার উঁটের পিঠে তিনি সওয়ার ছিলেন, তিনি ওনার জন্য সিকিউরিটি লোকেরা কেউ এসে লোকদেরকে পিটাপিটি করে সরাই দেয়নি, কাউকে রাস্তা ছাড়া রাস্তা ছাড়া এগুলো বলে নাই, ওলা ইলাইকে ওলা ইলাইকে সরা সরা সরে যাও সরে যাও সরে যাও, কেউ কিছু বলে নাই, কিছুই বলার তিনি অ্যালাউ করেন নাই। তিনি এভাবে গেছেন নিজে নিজে, ওনার সঙ্গে সাহাবেরা ছিল, কাউকে সরিয়ে দেওয়ার মতো কিছু হয় নাই। ওনার সে বড় কোনো ভিআইপি আল্লাহর জমিনে আছে নাকি? এখনকার ভিআইপিদের জন্য, রাজা বাদশাহদের জন্য, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যখন যায়, যারা নামাজ কালাম জীবনে পড়ে না, হজের জানির একটা ট্যুরিজম করতে যায়, তাদের জন্য আল্লাহ সব কিছু ভিআইপি সিকিউরিটি দিয়ে হাজিদেরকে সরিয়ে দিয়ে সব খালি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারপরে পাথর মারতে গিয়ে লোকেরা খুব যখন ভিড় করছে, অনেক ভিড় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন এই বিষয়ে একটা হাদিস এসেছে, তিনি উম্মে জুনদুব রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ারমি জামরাতুল আকাবা মিন বাতনি ওয়াদি ইয়ামান নাহার ওহ ইয়াকুল। তিনি যখন পাথর মারছিলেন সেদিন এই 10 তারিখে আমি দেখেছিলাম যে উনি বলছেন একটা কথা, আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহান্নাস, হে লোকেরা, লা ইয়াকতুল বাদুকুম বাদা, খবরদার অতিরিক্ত ভিড় করে ধাক্কা ধাক্কি করে কে কার আগে মারবা এগুলোর জন্য, লা ইয়াকতুল বাদুকুম বাদা, কেউ কাউকে কতল করে ফেলে না, মানে কেউ তোমার কারো দ্বারা যদি কোনো রকম অ্যাক্সিডেন্টালি পড়ে যায়, পায়ের নিচে চাপা পড়ে যায় ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি করতে গিয়ে, খবরদার এটা কতল হয়ে যাবে, এইটা তোমরা এমনি কতল করার গুণা হয়ে যাবে, খবরদার সাবধান সাবধান। ওয়ালা ইউসিবু বাদুকুম, কেউ কাউকে কোনো রকম আঘাত করো না, কষ্ট দিও না, ধাক্কা ধাক্কি করো না, ঠেলে ঠেলি করো না। ওয়া ইদা রামাইতুমুল জামরা, যখন তোমরা পাথর মারবে, ফার মুহা বিমিসলি হাসাল খাদব, তাহলে তোমরা ওই সাইজটা যেটা বললাম ওই রকম ছোট্ট সাইজে পাথর মারবে, কিন্তু এর চেয়ে বড় পাথর তোমরা মেরো না। আর একটি ছোট্ট ইয়া আছে, সেটা আমার মনে হয় একটু বড়ই হয়ে যাবে। তিনি এইখানে আবার খুতবা দিয়েছেন, এখানে আবার ভাষণ দিয়েছেন, এবং সেখানে তিনি আরাফাতের অনেকগুলি রিপিট করেছেন, একাধিকবার তিনি খুতবা দিয়েছিলেন, কারণ ওইখানে আরাফাতের মাধ্যমে যখন খুতবা দিয়েছেন সবাই তো শুনে নেই, যদি একদম চিৎকার করে বলেছে। এখানে ওনার পাশে যারা ছিল সেখানে আরেকটি খুতবা দিয়েছেন, সেখানে অনেকগুলি রিপিট করেছেন, আমরা আগামী সপ্তাহে সেটা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে শেষ করি, ওবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহ খায়রান, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।